Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সংখ্যালঘু দেশে দেশে। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি শ্রোতারা শুনলেন, আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সংখ্যালঘু দেশে দেশে। আজ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেসব চিন্তক নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করে শুরু করছি আজকের এই কল ইন শো হ্যালো ওয়াশিংটন। মুক্তিযুদ্ধের অন্যতম একটি লক্ষ্য ছিল সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর যে তত্ত্ব তৎকালীন পাকিস্তানের ভিত্তি ছিল তা থেকে বেরিয়ে আসা। আজকের এই কল ইন শোতে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশে এ ব্যাপারে কতখানি অগ্রসর হয়েছে। তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে সংখ্যালঘুরা কোথাও নিহত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিষ্পেষিত হচ্ছেন, কোথাও বা তাঁদের অধিকার এতটাই খর্ব যে তাঁরা প্রান্তিক অবস্থানে রয়েছেন। মিয়ানমারে, ভারতে, পাকিস্তানে, মধ্যপ্রাচ্যে, এমনকি পশ্চিমী বিশ্বেও সংখ্যালঘুরা শঙ্কার মধ্যেই থেকে যান। সংখ্যালঘু শব্দটির সংখ্যাতাত্ত্বিক তাৎপর্য রয়েছে, তবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও এই গাণিতিক হিসেবকে কাজে লাগাচ্ছেন স্বার্থান্বেষীরা। শ্রোতাদের প্রশ্ন উত্তরের মধ্য থেকে এই সংকটের স্বরূপ বিশ্লেষণ করবেন আমাদের অতিথি প্যানেলিস্টরা। আজ এই অনুষ্ঠানে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন বাংলাদেশে বিশিষ্ট মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, রয়েছেন কলকাতার মৌলানা আবুল কালাম ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর অমিয় চৌধুরী, আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সরাসরি এরই মধ্যে শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করুন 2026193062। আমরা এবার শ্রোতাদের প্রশ্ন নেব। শ্রোতাদের কাছে অনুরোধ আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং প্যানেল সদস্যদের প্রতিও সবিনয়ে অনুরোধ সংক্ষেপে উত্তর দেওয়ার এবং উত্তরের পুনরাবৃত্তি এড়িয়ে চলার। প্রথম প্রশ্নটি করেছেন পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর শহর থেকে বলছিলাম। সারা বিশ্বে আজকে আমরা লক্ষ্য করছি সংখ্যালঘুদের প্রতি এক ধরনের বৈরী আচরণ চলছে। এই যে সংখ্যালঘু প্রেক্ষাপটটা, এটি কি সারা বিশ্বে এভাবেই চলতে থাকবে? এই সংখ্যালঘু তত্ত্ব থেকে বাদ দিয়ে সারা বিশ্বে, বাংলাদেশে, বার্মায় এবং ভারতে, মধ্যপ্রাচ্যে, এ থেকে আমাদের বেরিয়ে আসার কোন সুযোগ আছে কিনা, আমরা কোন ধরনের উদ্যোগ নিতে পারি কিনা, এটি ভেবে দেখার জন্য আমাদের একটা প্রয়াস থাকা উচিত।
ধন্যবাদ মনিরুজ্জামান নাসিম আলী। আমি এ প্রসঙ্গে প্রথমেই যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
ধন্যবাদ। যে প্রশ্নটি আজকে আমাদের শ্রোতা বন্ধু করলেন, সেই প্রশ্নের একটা সহজ উত্তর হয়তো এটা হতে পারে যে মানুষ তো আসলে অনেক দিন ধরেই চেষ্টা করছে যাতে করে এই ধরনের পরিস্থিতি কোন দেশে বজায় না থাকে। সেটার জন্য আমরা বিভিন্ন দেশে গণতান্ত্রিক আন্দোলন দেখেছি, সমাজতান্ত্রিক আন্দোলন দেখেছি, যেখানে মানুষের মানুষের সমান অধিকার, সমান মর্যাদা, সমান সম্মানের বিষয়গুলি সামনে এসেছে। আমরা মানবাধিকার নিয়ে প্রচুর কাজ দেখেছি, আমাদের মানবাধিকারের দলিল আমরা পেয়েছি, সময়ে সময়ে আরো সেটাকে উন্নত করার জন্য অনেক প্রয়াস নেওয়া হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখতে পাই যে এখনো বিভিন্ন জায়গায়, শুধুমাত্র বাংলাদেশে নয়, শুধু ভারতে নয়, শুধু অন্যান্য এশিয়ার বিভিন্ন দেশে নয়, সমস্ত পৃথিবীর জুড়েই সংখ্যালঘুর উপরে যে অত্যাচার, সংখ্যাগরিষ্ঠের যে আধিপত্য বিস্তারের যে একটা আগ্রাসী চেষ্টা, সেটা আমরা সর্বত্রই অভিজ্ঞতা করছি, প্রত্যক্ষ করছি। এটা থেকে বেরিয়ে আসার সবচেয়ে যে সুযোগ্য উপায় যেটা মানুষ সবসময় চিন্তা করেছে, গণতান্ত্রিক চর্চা, মানুষের সাম্যে বিশ্বাস করা, সাম্যবাদী চিন্তাগুলির মধ্যে দিয়ে এসেছে যে প্রতিটি মানুষের অধিকার যাতে সম্মানিত হয়, প্রতিটি মানুষের মর্যাদা যাতে একটা বিবেচনার বিষয় থাকে, একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ সেটা কিন্তু করার চেষ্টা করছে। এবং সেটা ব্যক্তিগত চর্চায়, সামাজিক চর্চায়, রাষ্ট্রীয় নীতিনীতিতে যখন প্রতিফলিত হবে, তখনই এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং সেটার জন্য সবচেয়ে আগে দরকার হয় একটা সমাজের রাজনৈতিক সদিচ্ছার।
ধন্যবাদ অধ্যাপক অমিয় চৌধুরী।
হ্যাঁ,
ঘটনাটা আমি প্রথমে একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে যে 2015 সালের যে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড ওয়াইড, তাতে দেখা যাচ্ছে সবচেয়ে মানে পৃথিবীতে মাইনরিটি বলে যারা খ্যাত সবচেয়ে বড় মাইনরিটি হচ্ছে মুসলিম। সমস্ত পৃথিবীতেই মুসলিমদের সংখ্যা হচ্ছে 1.7 বিলিয়ন, 70 বিলিয়ন। তার মানে হচ্ছে যে 170 কোটি মুসলিম, মানে 650 কোটি মানুষের ভেতরে এই মুসলিমদের সংখ্যা হচ্ছে প্রায় ধরুন 170 কোটি। অর্থাৎ সমস্ত ওয়ার্ল্ড পপুলেশনের 25% হচ্ছে এই মুসলিমদের সংখ্যা। এর ভেতরে ধরুন বিভিন্ন দেশে যেমন অর্থাৎ 24% যেটা বললাম সম দি ওয়ার্ল্ড এর, তারপরে 24% এশিয়া এবং ওশেনিয়াতে, 91% মুসলিম মিডল ইস্টে এবং আফ্রিকাতে, 29.6% সাব সাহারান আফ্রিকাতে এবং 6% ইন ইউরোপ এন্ড 0% ইন আমেরিকা। এইবার আমার তত্ত্বটা একটু শুনুন, সেটা হচ্ছে যে মানুষ মানে মানুষ, এই মানুষ যেটা বললেন এর আগের প্যানেলিস্ট যে তারা মানবাধিকার আন্দোলন করছেন, গণতন্ত্র হচ্ছে এর মূল কথা। আসলে ব্যাপার হচ্ছে এই যে মাইনরিটি সাবজেক্ট, মাইনরিটি কথাটা এটা কিন্তু এসছে দুটো দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে পলিটিক্যাল দৃষ্টিকোণ আর একটা হচ্ছে রিলিজিয়াস দৃষ্টিকোণ। অর্থাৎ মানুষকে মাইনরিটি মেজরিটিতে পরিণত করে পলিটিক্যাল লিডার্স অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। সুতরাং কোথাও এই কে যেমন ধরুন কোথায় হয়তো মুসলিমরা মাইনরিটি, যেমন ধরুন চীনের কথা যদি ধরেন।
হ্যাঁ, আমরা বিস্তারিত দৃষ্টান্তে যাব না অধ্যাপক চৌধুরী, আমাদের সময় অনেক কম, অনেক প্রশ্ন আসছে। মূল বিষয়টি আপনি বলতে চাইছেন যে এটা অনেক সময় আপেক্ষিক ব্যাপার হয়ে দাঁড়ায় মাইনরিটি মেজরিটির, এই তো?
আপেক্ষিক ব্যাপার নয়, এটা ব্যাপার হচ্ছে যে এই সমস্ত মানব সমাজ, এই মানব সমাজে মাইনরিটি এবং মেজরিটি এটা ভাগ করার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ফ্রম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, পলিটিশিয়ানস, পলিটিক্যাল লিডার্স বা পলিটিক্যাল সিস্টেম তারা করে দেয় মেজরিটি মাইনরিটি, অথবা রিলিজিয়াস সিস্টেম তারা এটাকে, যেমন ধরুন খ্রিস্টান 350 কোটি খ্রিস্টান সমস্ত পৃথিবীতে, তার ভেতরে ওদের ভেতরে মাইনরিটি হচ্ছে ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্টস এবং ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্টস ক্যাথলিক্স হচ্ছে মাইনরিটি। অর্থাৎ বলছি আমি এই কথাই যে সমস্ত পৃথিবীতে সমস্ত দেশগুলো যদি সেকুলার হয় এবং সেই সেকুলারিজমটা যদি শুধু ধর্মীয় কারণ নয়, জাত পাত সমস্ত কিছু মিলিয়ে সেকুলারিজমটাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কিন্তু এই মাইনরিটি এবং মেজরিটি এই প্রশ্নটা উঠবে না। এবং যে কথা বললেন ঢাকা থেকে, এই গণতান্ত্রিক যে চেতনা, এই চেতনা তখন প্রতিষ্ঠিত হতে পারে। তাছাড়া আমরা যতই গণতন্ত্রের কথা বলি না কেন, গণতন্ত্র তো একটা পলিটিক্যাল কনসেপ্ট, সুতরাং ওই পলিটিক্স আসবে আবার এসে মেজরিটি মাইনরিটি এবং ইলেকটোরাল সিস্টেমে ভোট ব্যাংক তৈরি করবেই। সেটা পৃথিবীর সমস্ত দেশে আমরা দেখছি, যে জন্য চীনের কথা বলছিলাম, একটা এখানে আফগানিক দেশ, সেখানে 10 কোটি মুসলমান, অর্থাৎ 140 কোটির ভেতরে, অথচ তারা কেন নির্যাতিত হচ্ছে? সুতরাং এরকম সমস্ত দেশে চলছে। অথবা জিউস যারা মুসলিম কান্ট্রিতে বাস করে তারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা শক্তির বলে মুসলিমদের ডমিনেট করে রাখতে চেষ্টা করছে। অথবা ধরুন মায়ানমার এইসব জায়গায়, অথবা ধরুন যখন আপনাদের মানে 1971 এ বাংলাদেশ যখন হয়নি, তার আগে যেভাবে হিন্দু মেজরিটি পালাতে চেষ্টা করেছিল, পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, যদিও তাদের কালচার মুসলিম, পূর্ববঙ্গের মুসলিম এবং এবং হিন্দুদের কালচার কিন্তু এক ছিল। অথবা ধরুন আরেকটা কথা, ইকোনমিক কারণে, যেমন ধরুন মাইনরিটি সম্পূর্ণভাবে ডমিনেট করতে চেষ্টা করেছিল, মানে পশ্চিম পাকিস্তানের মাইনরিটি মুসলিম, তারা যেহেতু বলিয়ান ছিল, অতএব পূর্ব পাকিস্তানি যারা মুসলিম
আন্তর্জাতিক ভাবে আমরা অনেকগুলো মানবাধিকার সনদ তৈরি করেছি এবং সেই সনদ গুলি যে দেশগুলি নিয়ে আমরা কথা বলছি, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং আপনার উন্নত রাষ্ট্র যেসব জায়গায় আমরা দেখছি সংখ্যালঘুদের আমাদের অত্যাচার, সে সকল দেশে কিন্তু এই মানবাধিকার সনদগুলি অনুসমর্থন করা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে না, সেটা হচ্ছে যে আমাদের দেশে রাষ্ট্রের ভিতরে যে নীতি নির্ধারকরা কাজ করছেন, যে নীতিগুলো তৈরি হচ্ছে, এই ধরনের বৈষম্য গুলো কমানোর জন্য বা একটা অসাম্প্রদায়িক একটি পরিবেশ তৈরি করার জন্য, একটা মনস্তত্ব তৈরি করার জন্য, একটি মানুষ কাঠামো তৈরি করার জন্য, একটা শিক্ষা কার্যক্রম তৈরি করার জন্য সেই আন্তর্জাতিক মানবাধিকার সনদ গুলি কিন্তু এই নীতি নির্ধারণ খুব একটা আমার মনে হয় না আমলে নিচ্ছেন বা সেই নীতিগুলোর মধ্যে সেটা কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখছি না। এবং যেটা নয় যদি আমি বাংলাদেশকে নিয়ে আসি সেখানে দেখবেন যে অবশ্যই আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, কিন্তু বুদ্ধিজীবীদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশ রাষ্ট্র থেকে সেটা হচ্ছে যে একটা বৈষম্যহীন দেশ করা, সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা কল্যাণমুখী গণতান্ত্রিক দেশ। কিন্তু গণতান্ত্রিক দেশ হতে হলে গণতন্ত্রকে চর্চা করা বা সুসংগত করাটা খুব কঠিন কাজ। সেখানে আমরা দেখি যে 75 পরবর্তী বারবার আমাদের দেশে যে পলিটিক্যাল রেজিমটা চেঞ্জ হয়েছে সেখানে আমাদের এই সাম্প্রদায়িক চিন্তা চেতনা গুলো আমাদের শুধুমাত্র সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে আসেনি, আমাদের নীতি নির্ধারণের মধ্যে এসছে। আর উন্নত বিশ্বে আপনি দেখবেন যে সেখানেও পলিটিক্যাল রেজিমটা শিফট হচ্ছে এবং এখানে আমরা কিছুটা পুঁজিবাদটাকে নিয়ে আসতে পারি আলোচনায় যে বাজার অর্থনীতিতে জনগণ কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, শুধু পরিবার থেকে না আমাদের কর্মসংস্থান হবে, নারী স্বাধীনতা হবে, ইত্যাদি অনেক কিছু হবে, কিন্তু যেটা তৈরি করতে পারিনি সেটা হচ্ছে একটা আদর্শ।
হ্যাঁ অধ্যাপক অধ্যাপক সাদেক আহলিম, আমরা আপনার কাছে ফিরে আসবো। আমাদের আরো প্রশ্নকর্তা রয়েছেন, ঢাকা থেকে প্রশ্ন করেছেন তাসনিম আফিফা। হ্যালো,
হ্যালো, আমি তাসনিম আফিফা, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা নির্যাতন বেড়েই চলেছে। কোন দেশে তারা তাদের প্রাপ্য নাগরিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, আবার কোন দেশে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কোন দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, এরকম নানাভাবেই তারা অত্যাচারিত হচ্ছেন। আমার প্রশ্ন হলো, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যারা কিনা সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং বহুদিন যাবৎ এই বিষয়টি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তারা কি ধরনের কার্যকরী পদক্ষেপ নিতে পারেন এই সমস্যাটি সমাধানের জন্য?
ধন্যবাদ তাসনিম আফিফা। আমরা যাচ্ছি এই প্রশ্নের জবাবের জন্য প্রথমে অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
ধন্যবাদ। যে প্রশ্নটা এসেছে সেটা খুব সংক্ষিপ্ত উত্তর যদি দিতে হয়, কথা বলতে হয় যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির কি অবস্থান সেটার উপরে এটা অনেকখানি নির্ভর করবে। আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতীয় হতে পারে, তারপরে বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে, নানা ধরনের সংগঠন তো রয়েছে এবং তাদের এখতিয়ার কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কাজেই এক একটা জায়গায় এক এক ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। আন্তর্জাতিকভাবে জাতিসংঘের যে সংগঠনগুলি আছে তারা কিন্তু সদস্য রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করতে পারে, তাদের বিভিন্ন কলাকৌশল সেটার জন্য রয়েছে, স্পেশাল রাপোর্টের ব্যাপার রয়েছে, সরাসরি সিকিউরিটি কাউন্সিলও অনেক সময় অভিযোগ যায় সেটাও আমরা দেখেছি। আর বেসরকারি সংস্থাগুলি কিন্তু তাদের নিজস্ব নিজস্ব অবস্থান থেকে চাপ সৃষ্টির কাজটা করতে পারে, জবাবদিহিতাকে চাইবার একটা কাজ করতে পারে, কিংবা যেটাকে আমরা বলি নেমিং অ্যান্ড শেমিং, যে বলে দিতে পারে যে দেখেন এই দেশে এই ধরনের ঘটনা ঘটছে, মানুষের চক্ষু উন্মীলন করতে পারে, মানুষের সচেতনতা এনে দিতে পারে, জনমত তৈরিতে সহযোগিতা করতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠনগুলির কোন জায়গায় সরাসরি দেশের আভ্যন্তরীণ কোন ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করার তো সুযোগ নেই, সেটা কোন জায়গায় রাখাও হয়নি, সুবিবেচনায় প্রসূতই একটা সিদ্ধান্ত এটা যে এই ব্যাপারে রাখা হয়নি। দেশের ভিতরেই আমাদের বিভিন্ন কাঠামো, বিভিন্ন মেকানিজম তৈরি করতে হয় যেটা দিয়ে এটার মোকাবেলা করার প্রয়োজন আছে।
জি, আপনাকে ধন্যবাদ। শ্রোতাদের এই পর্যায়ে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন কলিন শো হ্যালো ওয়াশিংটন, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের বিষয় সংখ্যালঘু দেশে দেশে জাতিসংঘ প্রসঙ্গে একটু আগে অ্যাডভোকেট সুলতানা কামাল বলছিলেন, সেই প্রসঙ্গে প্রশ্ন আসছে। যশোর থেকে প্রশ্ন করেছেন তৌহিদ। হ্যালো,
হ্যালো, আমি তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। আজকে যে বিষয়টি দেশে দেশে সংখ্যালঘু, তো আমরা বাংলাদেশে যেটা দেখছি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরেও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে এবং সরকার চেষ্টা করছে, কিন্তু খুব বড় ধরনের অ্যাকশন যে তারা নিতে পারছে আমাদের কাছে সেটা মনে হয়নি। একইভাবে যদি আমরা আমাদের পাশের রাষ্ট্র যেখানে সংখ্যালঘু মুসলমানরা, সেখানেও হামলার ঘটনা ঘটছে এবং বিভৎস ঘটনা ঘটছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ যাদের দায়িত্বই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, তাদের ভূমিকাটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এই কারণেই মিয়ানমারের ক্ষমতায় আছেন এক নোবেল বিজয়ী, যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, তার দেশেও যখন মানে এত বড় একটি নৃশংসতা চলছে, সারা বিশ্ব যেখানে স্তম্ভিত এই ঘটনাটি নিয়ে, আরো বিভিন্ন দেশেও সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, হামলার ঘটনা ঘটছে, জাতিসংঘের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ আমার কাছে, যে তারা যথাযথ ভূমিকা নিচ্ছেই না বা চেষ্টা করছে না। এইটা এইটাকে আপনারা প্যানেলে যারা আছেন বিষয়টিকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ। মিয়ানমার প্রসঙ্গে আরো একটি প্রশ্ন এসেছে, চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন সালাউদ্দিন। হ্যালো,
বলছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বিশ্বের অনেক দেশে সংখ্যালঘুরা বিশেষত স্থানীয় ধর্মীয় কুষ্টি বা স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে থাকে। ইতিপূর্বেকার সামরিক সরকারের ন্যায় বর্তমানেও নোবেল বিজয়ী অং সান সু কির সেই মায়ানমার সরকারে যে সাম্প্রতিক সময়ের নির্যাতন এবং গণহত্যার শিকার অসংখ্য রোহিঙ্গা মুসলিম জনগণের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা নিয়ে ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলেছে। যদিও জাতিসংঘ এর সাবেক মহাসচিব কোফি আনান ইতিমধ্যে রাখাইন এলাকা পরিদর্শন করেছে, তবে আমার প্রশ্ন হলো যে জাতিসংঘ কি এর চেয়ে আরো কঠোর এবং এই নির্যাতন এবং এই হত্যাযজ্ঞ বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা কি উচিত নয়?
ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের জবাবের জন্য প্রথমে যাচ্ছি অধ্যাপক অমিয় চৌধুরীর কাছে। জাতিসংঘের ভূমিকা বিশেষ করে মিয়ানমারকে কেন্দ্র করে,
ঘটনাটা হচ্ছে এই যে জাতিসংঘ, ওই যে আপনাদের সাবেক কামাল যে কথাটা বললেন, ওইটাইছি যে জাতিসংঘের স্ট্রাকচারটা এমন, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর স্ট্রাকচারটাই এমন যেখানে পাঁচটা দেশকে সিকিউরিটি কাউন্সিলে ভিটো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরুন এই যে মিয়ানমারে সম্পূর্ণভাবে তারা মিয়ানমারের যে মিলিটারি শাসন, সে শাসনে পেছনে মদত দিচ্ছে চীন, এবং সেই চীনের মদতে যেমন ধরুন উইগার মুসলিমদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে সেখানে কিন্তু কেউ কুশব্দটি করতে পারছে না, যেহেতু একটা ডিক্টেটোরিয়াল অর্থাৎ একটা ওয়ান পার্টি সিস্টেম, এবং সেখান থেকে পালিয়ে আসছে মিয়ানমার। আর মিয়ানমারে যে জন্যে আং সান সু কিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেটা সংগত, কিন্তু আং সান সু কিকে কিন্তু অনেক কনস্ট্রেন্টসের ভিতরে মিয়ানমারে থাকতে হচ্ছে, তিনি যা খুশি তাই করতে পারেন না, তিনি সম্পূর্ণভাবে একটা মিলিটারি ডিক্টেটরশিপের ভেতরে এত এতাবৎ খালগ্নি বাস করেছেন, সম্প্রতিকালে কিছু স্বাধীনতা হয়তো তিনি পাচ্ছেন, ফলে মিয়ানমারের যে ঘটনা ঘটেছে রোহিঙ্গা ইত্যাদির উপরে এটা নিন্দনীয়। সুতরাং চীন মিয়ানমার এই সমস্ত জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সমস্ত হচ্ছে সম্পূর্ণ একটা মিলিটারি শাসিত রাষ্ট্রের মধ্যে ঘটনাটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস, যে প্রশ্নটা উনি করলেন, ইউনাইটেড নেশনস এই পাঁচটা দেশকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, আমেরিকা ফ্রান্স ব্রিটেন চীন এবং রাশিয়া, এদের ক্ষেত্রে যদি মিয়ানমারের যে অত্যাচার হচ্ছে সেখানে যদি চীনকে জড়িয়ে দেওয়া যায় ইউনাইটেড নেশনসে কোনো প্রশ্ন উঠলেই সেখানে চীন একটা ভিটো দিয়ে দেবে। সুতরাং ইউনাইটেড নেশনসের স্ট্রাকচারটা তৎকালে যখন দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউনাইটেড নেশনস যখন গড়ে উঠলো তখন দেখা গেল তারা কম্পালশন কিছু করতে পারে না। যেমন ধরুন 1948 যখন হিউম্যান রাইটস কমিশন গড়ে উঠলো তখন বলা হলো যে তার পরবর্তীকালে কতগুলো অ্যামেন্ডমেন্টের পরে বলা হলো পৃথিবীর প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা রাষ্ট্রেই একটা হিউম্যান রাইটস কমিশন গঠন করা হবে। এবং যেমন ধরো ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষে হিউম্যান রাইটস কমিশন আছে, শুধু তাই নয় এখানে যে 29টা রাজ্য আছে সেই রাজ্যগুলোতেও বলা হলো তোমরা হিউম্যান রাইটস কমিশন গড়ে তোলো, এর ভিতরে 8-10টা রাষ্ট্র রাজ্য হিউম্যান রাইটস কমিশন গড়ে উঠলো, কিন্তু তাদেরও ক্ষমতা কিন্তু অত্যন্ত সীমিত, অর্থাৎ তারা কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো একটা কিছু করতে বললেও সেটা নির্ভর করছে রাজ্য সরকারের উপরে অথবা রাষ্ট্রের উপরে, তারা কোনো কাজ করতে পারলো না। সুতরাং এই দিক থেকে ইউনাইটেড নেশনস এর যে খুব বেশি একটা কিছু করণীয় আছে, কনস্ট্যান্টলি তারা প্রচার করতে পারে, কনস্ট্যান্টলি তারা ইউনাইটেড নেশনস এর বক্তৃতা সেমিনার ইত্যাদি করতে পারে, জনমত তৈরি করবার জন্য এই চেষ্টাটা অতটা সাফল্য পাবে জানি না, কিন্তু এটা করার কর্তব্য যদি সত্যি এই মাইনরিটিসদের যে অত্যাচার বিভিন্ন দেশে হয় অথবা মাইনরিটিসদের একটা সিন্ড্রোমই আছে, একটা সিন্ড্রোমই তৈরি হয়ে যায়, যারা মাইনরিটি একটা দেশে তাদের একটা মাইনরিটি সিন্ড্রোম তৈরি হয়, সুতরাং সেই সিন্ড্রোম থেকে তাদের যেমন দূরে সরিয়ে আনতে হবে তেমনি যারা মেজরিটি অর্থাৎ যারা রাষ্ট্র শাসন করছে পরিচালনা করছে তাদেরকেও খানিকটা নিয়ন্ত্রণ করার জন্য।
অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা 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 এই প্রসঙ্গে ফিরে আসবো, অধ্যাপক সাদেকা হালিম মিয়ানমার প্রসঙ্গে।
আমি বলবো যে প্রশ্নটি এসছে সেটা খুবই যুক্তিসঙ্গত, এবং আমরা জানি যে বাংলাদেশ একটি খুব ছোট একটি দেশ এবং আমাদেরই 16 কোটি জনসংখ্যা। তার উপরে আমাদের এখন মিয়ানমার থেকে আমাদের অলরেডি আমাদের অনেক জনগণ সেখান থেকে চলে এসছে, এবং আপনি জানেন যে আমাদের কক্সবাজার জেলা, বিশেষ করে কক্সবাজার একটি পর্যটক জেলা, যেখানে শীতের মৌসুমে প্রচুর মানুষ বেড়াতে যাচ্ছে, এবং সেখানে আমরা দেখছি যে নাপ নদী দিয়ে অনবরত মানুষ আসছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠানো হচ্ছে। আমরা জানি বাংলাদেশে যারা কথা বলছে মানবাধিকার কর্মীরা, তারা সবাই বলছে যে এটা একটা অমানবিক কাজ হচ্ছে, রাষ্ট্রকে এখানে সাহায্যের জন্য আমাদেরকে দরজা খুলে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা নারী শিশুর প্রতি একটা বিবেচনা করা হচ্ছে, কিন্তু আপনার আমাদের আমরা জানি যে রোহিঙ্গারা যখন আসতে শুরু করেছিল তার পরবর্তীতে আমাদের কি ফলাফল, তা আপনি জানেন যে কক্সবাজার প্রচুর গ্রাম এখন রোহিঙ্গারাই দখল করে নিয়েছে। আপনি গেলে দেখবেন যেগুলোকে পাড়া বলা হয়, এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে তারা ঢুকে পড়েছে। তো সেখানে এটা একটা বৈশ্বিক সমস্যা, এটাকে একটা আন্তর্জাতিক সমস্যা, এটা আমাদেরকে সেভাবেই আমার মনে হয় আমাদেরকে দেখতে হবে। তবে এখানে যখন আমরা অংশন সূচির কথাটা বারবার তুলে নিয়ে আসছি, তিনি একজন জেনারেলের কন্যা, এবং যেটা উনি অমিত চৌধুরী বলছিলেন যে তাকে অনেকটা কৌশল করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, সেভাবে আমরা এটাও বলতে পারি বাংলাদেশেও আমাদের একজন শান্তিতে পুরস্কার প্রাপ্ত নোবেল বিজয়ী আছেন, কিন্তু উনিও কিন্তু এই বিষয়ে কোনো কথাবার্তা বলছেন না। অর্থাৎ জাতিসংঘ কি করতে পারে, সেখানে আমরা কিভাবে লবি করতে পারি বা আমরা জনমত তৈরি করতে পারি, সেটা আসলে আমাদের নিজেদের মধ্যে থেকে আগে তৈরি হতে হবে।
আমার একটি প্রশ্ন আছে, এবং প্রশ্নটা আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে একজন নারী হিসাবে করছি। 1971 সালে সংখ্যালঘু নারীদেরকে বলা হতো গনিমতের মাল, এটা বলে ধর্ষণ করাটা একরকম জায়েজ করে দিল কিছু কুরুচিশীল মানুষ। তার পরবর্তী সময়ে দেখা গেল আমরা যখন একটি সরকারকে জিতালাম, এবং কেন জিতালাম সেই ক্ষোভে হিন্দু নারীদেরকে বা সংখ্যালঘু নারীদেরকে অনেকটাই হতে হলো পূর্ণিমাশীল। অপরদিকে যাকে আমরা ক্ষমতায় আনলাম বা ক্ষমতায় বসালাম, তারাও সংখ্যালঘু নারীদেরকে কিছুদিনের মধ্যেই বানিয়ে ফেললো তুলসী দাস অথবা পূজার মতো অনেক নারী। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের 2টি বিরোধী দল এবং 1টি সরকারি দল, 3টি দলেরই প্রধান হচ্ছে নারী, তারপরেও কেন নারীর প্রতি এত সহিংসতা? আমার প্রশ্ন, এই 3 জন নারী কিভাবে ব্যাপারগুলোকে তারা এড়িয়ে গেলেন? এটা কি শুধুই একজন তারা নারী হিসাবে কি তাদেরকে দেখেছে, বা সংখ্যালঘু নারী হিসাবেই কি তাদেরকে গণ্য করছেন, এই বলে কি তারা এড়িয়ে যাচ্ছেন ব্যাপারগুলোকে? ধন্যবাদ সবাইকে।
এই প্রসঙ্গে আরেকজন ফেসবুকে প্রশ্ন করেছেন চন্দ্র তারা, তিনি নাসিরনগরে সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন, এবং বলেছেন যে যারা অপরাধী তারা সরকারি দলের হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু বিরোধী দলের সদস্যদের ধরা হচ্ছে। অধ্যাপক অ্যাডভোকেট সুলতানা কামাল,
এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলতেই হয় যে আমরা আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং লজ্জাজনক হচ্ছে আমাদের জন্য, এই কারণে যে আমরা কখনোই ভাবতে পারি নাই যে যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় থাকবে, খুব ন্যায্য ভাবেই তারা দাবি করেন যে তারা মুক্তিযুদ্ধের সময় আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, সেই শক্তি যখন ক্ষমতায় আছে সেই সময়ও আজকে নাসিরনগরের মতন ঘটনা হচ্ছে, আজকে পূজার যে দুর্ঘটনা সেই খবর আমাদের শুনতে হচ্ছে। এবং এটা যে একটু আগে সবচেয়ে প্রথম প্রশ্নটা যেটা শুনেছিলাম এই প্রসঙ্গে, সেখানে তিনিও বলেছেন যে সরকার বদলের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির কোনো বদলই হয়নি, বরং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একই ঘটনা ঘটে যাচ্ছে বারবার। এটা যে আমাদের জন্য কত বড় একটা কি বলবো বিব্রতকর পরিস্থিতি সেটা বলে বোঝানো যাবে না। তবে বিষয়টা হচ্ছে যে পরের প্রশ্নে যে ফেসবুকের দ্বারা যে প্রশ্নটা এসেছে, আমি জানি না, কিংবা প্রথম প্রশ্নকারী বোধহয় বলেছিলেন যে 3 জন নারী কেন এটা এড়িয়ে যাচ্ছেন, এটা যে এড়িয়ে যাবার ব্যাপার সেটা আমি সেরকম ভাবে হয়তো মেনে নিতে পারবো না, কারণ বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যক্তিগত ভাবে অঙ্গীকারাবদ্ধ নারীর ক্ষমতায়ন এবং এই ব্যাপারগুলি বন্ধ করার জন্য, কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্রে এবং রাজনৈতিক দলের মধ্যে এমন ভাবে প্রতিক্রিয়াশীল উগ্র মৌলবাদী দলের সমর্থকরা ঢুকে গেছেন, এবং তারা এমন ভাবে তাদের অবস্থান করে নিয়েছেন প্রশাসনে, পুলিশ প্রশাসনে, বিভিন্ন সামাজিক অবস্থানে,
তার ফলে যে বিষয়টা আজকে দাঁড়িয়ে গেছে যে যখন আমরা যারা এটার বিরুদ্ধে চেষ্টা করছি, এই ধরনের ঘটনা থামাবার চেষ্টা করছি, তারাই সংখ্যালঘুতে পরিণত হয়ে গেছি প্রায়, এরকম একটা অবস্থা। এবং যখন ইতিহাস বদলের একটা খেলা চলেছিল বাংলাদেশে উল্টো পথে হাঁটা, সেখানটায় যে বিষয়গুলি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, আজকে খুবই দুঃখের সঙ্গে বলতে হয় 14 ডিসেম্বরে আমাদের এই কথা আবার মনে করতে হচ্ছে যে মতিউর রহমান নিজামীর মতন ঘাতক, যে আলবদরের যিনি কমান্ডার ছিলেন, তার গাড়িতে লাল সবুজ পতাকা উঠেছে। আলিয়া হাসান মুজাহিদের মতন মানুষের গাড়িতে লাল সবুজ পতাকা উঠেছে। এই যে একটা পরিক্রমার মধ্যে দিয়ে আমরা গেছি, সেখানে এই সাম্প্রদায়িকতার যে বীজ বপন করা হয়েছিল সেটা যারা উপরে ফেলার কথা ছিল, উপরে না ফেলে বরং তারাও কখনো কখনো জলসিঞ্চন করেছেন। কাজে যে অভিযোগটা আজকে এসেছে যে তারা কেন এড়িয়ে যাচ্ছেন, সেটা একদিকে আমি মেনে নিচ্ছি না, কিন্তু আরেকদিক থেকে সত্যিকার অর্থে এটার খণ্ডন করার মতো কিন্তু কোনো শক্ত কথা আমরা বলতে পারছি না। যদি এড়িয়েও যেয়ে না থাকেন, যেটুকুন অন্তত বলতে পারি যে তারা ততখানি আন্তরিকভাবে চেষ্টা করেছেন কিনা এটা থামাবার জন্য, সেই প্রশ্ন আজকে তোলাই যায়। তবে এটার থেকে আমাদের উত্তরিত হতেই হবে, বাংলাদেশে এখনো মানুষ বিশ্বাস করে যে এখানটায় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, কারণ এই বাংলাদেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশ, যেটা একটা আদর্শ ভিত্তিক একটা যুদ্ধ ছিল, শুধু ভূখণ্ড দখল করার যুদ্ধ ছিল না। কাজেই সেখানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষ এখনো উন্মুখ হয়ে আছেন, তারা কাজও করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বারবারই আমাদেরকে কিছুটা পিছিয়ে যেতে হচ্ছে, যেটা আমাদের উত্তরিত হওয়ার একটা প্রত্যয় নিয়ে এগোতেই হবে।
ধন্যবাদ। আপনারা শুনছেন আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় সংখ্যালঘু দেশে দেশে। পরবর্তী প্রশ্নটি করেছেন ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমার নাম কাইয়ুম খান, আমি কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। সংখ্যালঘু দেশে দেশে সাম্প্রতিক বাস্তবতায় খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা যারা আমেরিকাতে আছি আমরা খুব উদ্বিগ্ন। আমার কথা হচ্ছে বা জানতে ইচ্ছে করছে, বাংলাদেশে আমরা সংখ্যালঘুরা একই রকম আচরণ করছি না সংখ্যালঘুদের সাথে, বিশেষ করে সাঁওতালদের সঙ্গে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের নির্লিপ্ত ও নির্লজ্জ আচরণে। ধন্যবাদ।
ধন্যবাদ কাইয়ুম খান। এই সাঁওতালদের প্রতি নির্যাতন সম্পর্কে নাজিম মাহমুদ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে একই প্রশ্ন রেখেছেন যে সাঁওতালদের ওপরে কি করা হচ্ছে। এবং আজকের একটা খবরও ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, বোধহয় বাংলাদেশে সাঁওতালদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যাপারে একটা ভূমিকা নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তো ডক্টর সাদেকা হালিম,
আজকে আজকে আসলে এই খবরটি খুব বড়ভাবে প্রচার হচ্ছে বাংলাদেশে, এবং একটা আলজাজিরাও এই খবরটি দেখিয়েছে আপনার সামাজিক মাধ্যমে, এটা ভাইরাল হয়ে গেছে যে পুলিশ একদম স্পষ্ট আমরা দেখছি গণমাধ্যমে যে তারাই আসলে আর্জেন্টি দিয়েছে। এবং আমরা যখন এই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করছি, তারা বলছে যে না এটা কেমন করে হবে, এটা আমরা করিনি, কেননা পুলিশ তো আসলে জনগণের নিরাপত্তার জন্য আছে। কিন্তু এই জিনিসটা আসলে মানে নতুন নয় বাংলাদেশে, এখানে অত সরাসরি চলে গেছে, কিন্তু আপনি দেখবেন পার্বত্য চট্টগ্রাম বলুন বা সমতলে আদিবাসীদের উপরে যখন যে কোনো ধরনের আক্রমণ করা, তার পিছনে কিন্তু একটা মদত থাকেই মানে পরোক্ষভাবে আইন শৃঙ্খলা বাহিনী, কেননা এই মদতটা যদি প্রশাসন থেকে বা রাজনৈতিক ভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে না থাকে, তাহলে এত সহজে তাদেরকে এইভাবে আক্রমণ করা যায় না। এবং আক্রমণের যে উদ্দেশ্যটা থাকে, যেমন আমরা জানি যে গোবিন্দগঞ্জে যে ঘটনাটা হচ্ছে, সেখানে যে জমিটা যাদের ছিল সেই ধরনের হাত বদল হয়েছে, লিজ হয়েছে, ইত্যাদি হয়েছে, কিন্তু সেই আমরা সেই যে স্বাধীনতা পরে মানে পূর্বের জায়গাতে আমরা ফিরতে চাচ্ছি না। আমরা সেখানে যেয়ে যে আমাদের বোঝা উচিত যে কিভাবে কি প্রক্রিয়ায় সাঁওতালদের থেকে জমিটা সুগ্রামীন করার জন্য নেওয়া হয়েছিল, সেটার মধ্যে না ঢুকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে নতুন করে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হবে। এখন তারা যে মামলাটা করেছে সেটা হাইকোর্ট অবশ্যই তাদের আওতায় নিয়েছে, কিন্তু একটা বিষয় আপনি এখানে লক্ষ্য করবেন যে যখনই আমরা দেখছি অন্যান্য নৃগোষ্ঠী মানুষকে বাংলাদেশে আক্রমণ করা হচ্ছে, তখনই একটা আনহোলি অ্যালায়েন্স হয়ে যাচ্ছে রাজনীতি, যে রাজনৈতিক দলটি আসলে ক্ষমতায় থাকছে তাদের সাথে, তাদের সাথে আবার যারা ক্ষমতায় নাই তাদের মধ্যেও কিছু লোক মানে আঞ্চলিক পর্যায়ে এবং একটা ব্যাচেলর ইন্টারেস্ট গ্রুপ, সবাই মিলে কিন্তু এই আক্রমণটা হচ্ছে। এবং সবচেয়ে বড় উদ্দেশ্যটাই হচ্ছে যে তাদের যে রিসোর্স গুলি আছে, বিশেষ করে তাদের ভূমি দখল কি, সেটা আর কি নিয়ে আসা, তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা।
জি, সাঁওতাল বলুন কিংবা আদিবাসী বলুন কিংবা নিম্নবর্গের মানুষ বলুন, এরা নির্যাতিত ভারতীয়। অধ্যাপক অমিয় চৌধুরী,
হ্যাঁ, ঠিক বলেছেন। তার আগে আমি সুফিয়া কামাল,
সুলতানা কামাল, সুলতানা,
হ্যাঁ সুলতানা কামাল, তাকে আমি ধন্যবাদ দিই, যিনি ব্যাপারটা খুব ধরেছেন ভালো। যখন এই আদিবাসী বা সিডিউল কাস্ট কাস্ট সিস্টেমের কথা এবং তাদের উপর যে অত্যাচার হচ্ছে ভারতবর্ষ, যে হয়েছে হয়নি তা না, এখনো হয়, এটা অত্যন্ত সত্য কথা যে এই ভারতবর্ষে যে সমস্ত আলোচনাটা আমরা করছি সেই সমস্ত আলোচনায় গণতান্ত্রিক দেশগুলোতে হচ্ছে সম্বন্ধে হচ্ছে, এবং গণতান্ত্রিক দেশে যারা ক্ষমতায় আছে তারা হচ্ছে লিবারাল পলিটিক্যাল পার্টিস। এখন লিবারাল পলিটিক্যাল পার্টিস এর একটা ব্যাপার হচ্ছে তারা পার্টি স্ট্রাকচার, পার্টিটা তো খুব ওয়েল স্ট্রাকচার্ড নয়, অতএব মাথায় যিনি বসে আছেন বা যারা বসে আছে তাদের থেকে একদম যারা গ্রাসরুটস আছে নিচে আছে তাদের যে যোগাযোগ সবসময় প্রচন্ড ভাবে হচ্ছে তা নয়। এটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্য, ভারতবর্ষের ক্ষেত্রেও সত্য, আমেরিকার ক্ষেত্রেও সত্য, সব জায়গায় সত্য। সুতরাং এই মুসলিম প্রাইম মিনিস্টার হাসিনার মতো একজন গুণবতী মহিলা এবং এত এত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মহিলা, তার দলের লোকেরা যে সবসময় তিনি যা বলছেন প্রত্যন্ত এলাকাতে সেই তিনি যা বলছেন সেইটাই যে পালিত হচ্ছে তার কোনো মানে নেই। এটা ভারতবর্ষের ক্ষেত্রেও তাই। যেমন ধরুন ভারতবর্ষের ক্ষেত্রে স্পেসিফিক যেহেতু কোয়েশ্চেনটা আমি বলি, ভারতবর্ষে জাত পাতের একটা প্রচন্ড উত্থান আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস রেজিমটা শেষ হয়ে যাওয়ার পর থেকে। কংগ্রেসের ভেতরে ছিল এমন একটা রেজিম কংগ্রেসের, যারা কংগ্রেসকে একটা পলিটিক্যাল পার্টি না বলে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম বলা হতো এমনকি স্বাধীনতার পরেও। অর্থাৎ গ্রামের যারা মাতব্বর নেতা তাদের ভেতরে জাত পাত ইত্যাদি যাই থাক না কেন, তারা যা বলতো, নেতারা যা বলতো, মাতব্বররা যা বলতো সবাই তাই স্বীকার করে নিত। পরবর্তীকালে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করেছে কিছু কিছু পলিটিক্যাল লিডার্স যারা এই জাত পাতকে ভিত্তি করে রাজনীতি করছে। যেমন ধরুন এর ভেতরে সবচেয়ে বড় উদাহরণ বিহারে নীতিশের সেটা কমিয়ে দিয়েছেন, কিন্তু এর আগে লালু প্রসাদ করেছেন।
হ্যাঁ, আমরা আমরা খুব বেশি দৃষ্টান্তে যাব না অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা মূলত প্রশ্নেরই উত্তরের মধ্যে সীমিত থাকবো কারণ আমাদের অনেক প্রশ্নকর্তা এখনো লাইনে আছেন।
একটা কথা বলে শেষ করে দিই,
হ্যাঁ নিশ্চয়ই,
ভারতবর্ষ জাতপাতের উপরে যে একটা অত্যাচার হয়েছে এটা ঠিক, কিন্তু এখন এই অত্যাচারটা ততটা হয় না, কেননা যারা রাজনীতি করছেন তারা যে জাতের নেতা, তিনি যে জাতের সেই জাতের লোকগুলোকে তিনি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, অতএব সেই ভোট ব্যাংকের উপরে যাতে অত্যাচার নেমে না আসে এইটা দেখার দায়িত্ব কিন্তু তারা নিয়েছেন। যদিও এর ফলে সমস্ত ভারতবর্ষের যে পলিটিক্যাল সিস্টেম সেই সিস্টেমটাকে ফ্র্যাকচার্ড হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এখন দেখি অধিকাংশ ক্ষেত্রেই ভারতবর্ষের যে সরকার ক্ষমতা আসে অথবা রাজ্যগুলোতে সেখানে কখনো একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয় না। এই অনেকদিন পর একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষে, এই বিজেপি করেছে, কিন্তু সেটাও হয়েছে কিন্তু অন্য একটা কারণে,
ঢাকা থেকে রাফি মোহাম্মদ সাদাত। হ্যালো,
ইন্টারন্যাশনাল রেডিও টিনের গ্রুপের সদস্য, আমি রাফি মোহাম্মদ মাজুদ সাদাত ঢাকা থেকে বলছি। দেশে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্মম নির্যাতন চলছে বাকি শুধুই রাজনীতিবিদদের আলোচনা আর মিডিয়ার সংবাদ পরিবেশনের উপাদান, এতে কি সভ্য সমাজের করণীয় কিছুই নেই? আর আমার দ্বিতীয় কথা হচ্ছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে যেখানে রোহিঙ্গাদের অমানবিকভাবে হত্যা, অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে, সেখানে সাংবাদিক সহ ত্রাণকর্মীদের প্রবেশেও নিষেধাজ্ঞা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও কি এখানে অসহায়? অং সান সুকির নোবেল প্রাইজ রাখার যৌক্তিকতাই বা কতটুকু?
জাতিসংঘের কাঠামোগত যে অসহায়ত্ব সে তার প্রশ্নটি সেই প্রসঙ্গটি উল্লেখ করেছিলেন অমিয় চৌধুরী। আমি ডক্টর সাদিকা হালিমের কাছে যাচ্ছি যে মিডিয়া এবং আলোচনার মধ্যেই কেবল এটি সীমিত থাকবে, কারো কি কিছু করার নেই মিয়ানমারের এই রোহিঙ্গাদের উপর অত্যাচারের বিষয়ে?
এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যা দেখছি যে আমরা বাংলাদেশেও যখন আমাদের আভ্যন্তরীণ কোন সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গণমাধ্যমে তুলে নিয়ে আসছে। এটা হচ্ছে যেটা সুলতানাপা বারবার বলছিলেন যে গণতান্ত্রিক চর্চার বিষয়টা এখানে খুবই জরুরি। অর্থাৎ আমরা অবশ্যই রাজনীতিবিদদেরকেই দেখতে চাই এই ধরনের সমস্যাগুলো নিরসনে এগিয়ে আসার জন্য। আমরা নিশ্চয়ই অন্যান্য মাধ্যম তারা থাকবে, গণমাধ্যমের কাজ হচ্ছে ফ্যাকশন ফিগার গুলোকে হাজির করা, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করার মানে যাদেরকে অ্যাক্টর হিসেবে আমরা দেখতে চাই সেটা হচ্ছে রাজনীতিবিদরা, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন। রাষ্ট্র তো ঠিকই থাকবে, সরকার আসে যায়, কিন্তু সরকারে যারা আছেন তাদেরকে এটা করতে হবে। কিন্তু আমরা দেখছি এখানেই কোথায় যেন একটা নীরবতা, এবং এই নীরবতাটা কিন্তু আমি মনে করি একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। যদি আমরা এখন এই রাখাইন রাজ্যের দিকে তাকাই, আমরা কফি আনান যিনি ঘুরিয়েছিলেন তার ভিজিটের যে ফলাফল, তার যে বক্তব্য, সেটা আমার মনে হয় যে আমাদের পুরো বিশ্ববাসীকেই নিরাশ করেছে। তো এই কারণেই আমাদেরকে আসলে এই গণতান্ত্রিক চর্চার মধ্যেই ফিরতে হবে, এবং এখানে রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি সোচ্চার হওয়া প্রয়োজন।
হ্যাঁ নিশ্চয়ই। আমাদের আরো প্রশ্নকর্তা রয়েছেন ম্যারিল্যান্ড থেকে, সমীরণ ভট্টাচার্য। হ্যালো,
আমি সমীরণ ভট্টাচার্য ম্যারিল্যান্ড থেকে বলছি। বাংলাদেশের বর্তমান সরকার কজন রাজাকারকে ফাঁসি দিয়েছে, কিন্তু জাতীয়তার বিপক্ষ শক্তিকে পৃষ্ঠপোষকতা করে চলেছেন পূর্ববর্তী সরকারগুলোর মতোই, ফলে স্বাধীনতার আদর্শ বিরোধী মনোভাব জাতীয়ভাবে প্রবল হয়ে উঠেছে। সাম্প্রদায়িকতার উত্থানে সংখ্যালঘুদের ভবিষ্যৎ কি হতে পারে?
একটা বিরাট প্রশ্ন এটা অবশ্য। তার সঙ্গে আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, ঢাকা থেকে শিবারুণ বড়ুয়া। হ্যালো।
হ্যালো, আমি শিবারণ বড়ুয়া বলছিলাম ঢাকা বাংলাদেশ থেকে। ভারত উপমহাদেশ 47 সালের পরে, দেশভাগের পরে সংখ্যালঘুরা ছিল 39%, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছিল 25%, এখন বর্তমান বাংলাদেশ সংখ্যালঘুর অবস্থান হচ্ছে 7%। এইভাবে যদি কমতেই থাকে সংখ্যালঘুরা, সংখ্যালঘুর অবস্থান কি হতে পারে, কি হবে? সংখ্যালঘুরা কি বিতাড়িত হচ্ছে?
এই প্রশ্নের জবাবের জন্য আমি প্রথমে অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি, যে সংখ্যালঘুদের সংখ্যা বাংলাদেশে ক্রমহ্রাসমান এবং তাদের ভবিষ্যৎ কি?
অবশ্যই এই যে কথাগুলি এসেছে, যে বক্তব্য এসেছে, তার সঙ্গে তো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নাই দুঃখজনকভাবে। এবং আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে কিভাবে সংখ্যালঘুর সংখ্যা, সংখ্যালঘু জনসংখ্যা আমাদের বাংলাদেশে কমে যাচ্ছে, এবং নীরব একটা দেশত্যাগের ঘটনাও আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। সংখ্যালঘুর ভবিষ্যৎ নিয়ে কথা বলি, অবস্থা নিয়ে তো বেশি বিস্তারিত আমার মনে হয় আলোচনা করার কোনো প্রয়োজন নাই এখানে, আমরা সবাই জানি যে কি ঘটছে বাংলাদেশে। ভবিষ্যৎটা আমরা তখনই বদলাতে পারবো যখন এটা বদলাবার জন্য যে কথাটা বারবার এসেছে সাবেকার কাছ থেকে আমরা শুনছি, আমিও বাবুর কাছ থেকেও শুনতে পাচ্ছি, সেটা হলো যে জনগণের এখানে একটা ভূমিকা থাকতে হবে, নাগরিক সমাজে একটা ভূমিকা থাকতে হবে। বাংলাদেশের মানুষকে পরিষ্কার ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা এই দেশটাকে কেমন গড়তে চাই, কেমন দেখতে চাই। সেখানে একটি গণতান্ত্রিক সমাজে অবশ্যই জনমানুষের একটা ভূমিকা সেখানে থাকতে হবে। সেখানে প্রথম থাকতে হবে জনমানুষের নিজের ইচ্ছা, নিজের একটা শক্তি সঞ্চয় করা, নিজের ক্ষমতা বৃদ্ধি করা। অপরদিকে অবশ্যই যে রাজনৈতিক শক্তিগুলি গণতন্ত্রের নামে দেশ শাসনের যে অবস্থায় যেতে চান, দেশ শাসনের দায়িত্ব পেতে চান জনগণের কাছ থেকে, তাদের মূল দায়িত্বই হচ্ছে জনগণ যাতে এই কাজগুলি করতে পারেন। আমাদের সংবিধান যে কথাটা বলে দিয়েছে পরিষ্কার ভাষায় যে বাংলাদেশের রাষ্ট্রের চোখে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা থাকবে, প্রতিটি নাগরিককে সমানভাবে দেখবে রাষ্ট্র। সেই দায় দায়িত্ব নিয়েই তো সরকার পরিচালনায় রাজনীতিকরা যাচ্ছেন, কিংবা যদি সরকার পরিচালনায় নাও যান রাজনীতি করছেন। কোনো কোনো সময় তারাও যেতে পারেন ক্ষমতায়, পাল্টাপাল্টি তো হচ্ছে, তার মানে তারা জনকল্যাণেই তাদের কাজটা করার চেষ্টা করছেন যে কথাটা তারা বারবার আমাদেরকে বলছেন। রাজনীতি অর্থাৎ মানুষের মঙ্গল, মানুষের যে অধিকারগুলি আদায় করা, রক্ষা করা, সেটার দায় দায়িত্ব তারা নিচ্ছেন পেশাগত ভাবে। কাজে মূলত তাদের উপরে এই দায়িত্ব থাকবে, তাদের এই দায়িত্ব নিতে হবে, এবং জনগণকে তারা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না করেন এই ব্যাপারে একটা অনুকূল পরিস্থিতি যাতে তৈরি করে দিতে পারে সমাজের মধ্যে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে।
আমরা চট করে আরো কয়েকটি প্রশ্ন নিয়ে নিই, আমরা তারপরে একসঙ্গে উত্তরে যাচ্ছি। বলুন বলুন
আনিস। আমি এই 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 পয়েন্টটাতে আমি একটা দুটো কথা বলি আর কি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যিনি বললেন মেরিল্যান্ড থেকে প্রশ্ন করলেন যে 7% নেমেছে হিন্দু, ওটা ঠিক নয়, ওটা 9 point something হবে আর কি। এবং তারা দেশত্যাগ করছে অত্যাচার একটা কারণ, কিন্তু বাংলাদেশ থেকে বহু মুসলিমও কিন্তু ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে অথবা বিভিন্ন ভাবে ভারতবর্ষে ঢুকছে। তার কারণটা কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু ইকোনমিক রিজনস, অর্থাৎ অর্থনৈতিক যে কারণটা, বাংলাদেশের যে অর্থনৈতিক কারণ, সেই কারণটা বাংলাদেশ অনুন্নত এর কথা আমি একবারও বলছি না, কিন্তু অর্থনৈতিক কারণে একটু ভালো থাকবার জন্যে, যেমন হিন্দুরা কিছুটা অত্যাচারিত হয়ে এবং কিছুটা অর্থনৈতিক কারণে চলে আসছে দেশে, অনুরূপ ভাবে বহু মুসলিমও কিন্তু এদেশে চলে আসছে, বেশ কিছু সংখ্যা মুসলিম চলে আসছে।
কারণ সুযোগ করতে চাই যে বাংলাদেশে অবশ্যই আমাদের স্বীকার করে নিতে হবে যে পরমত সহিষ্ণুতাটাও খুব কোণঠাসা হয়ে আছে এখানে, এবং সংখ্যা গুরুদের সংখ্যালঘু বিভিন্ন ভাবে যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, তাদের উপরে যে আগ্রাসী একটা থাবা তাদের উপরে যে তারা ফেলছে এটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরো দু একটি প্রশ্ন রয়ে গেছে আমাদের, কয়েকটি প্রশ্ন রয়ে গেছে। নিশাত সাদিয়া খান ঢাকা থেকে, হ্যালো।
হ্যালো, আমি নিশাত সাদিয়া খান বলছি ঢাকা থেকে। প্রশ্ন হচ্ছে যে মায়ানমারে যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চলছে সেটার প্রেক্ষিতে অং সান সু চি কেন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না, তিনি কেন কি দেখছেন, এটা কি তার রাজনৈতিক স্বার্থের জন্য?
হ্যাঁ, রাজনৈতিক স্বার্থের প্রশ্নটি উঠেছে। অং সান সু চি সম্পর্কে এই ব্যাপারে আগেই আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ঢাকা থেকে শরীফ মুজিব, হ্যালো।
আমি শরীফ মুজিব বলছিলাম ঢাকা থেকে। সংখ্যালঘু দেশে দেশে আলোচনার আজকের এই বিষয়টি ঠিক এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর যে অত্যাচার হত্যা অবশ্যই দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, আর তার জন্য তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই করছে। তাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে বিজ্ঞ আলোচকদের কাছে আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে সংখ্যালঘু নিয়ে বিশ্বব্যাপী মানুষের যে হীনমন্যতা থেকে পরিত্রাণের কোন রাস্তা আছে কিনা, আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে মিয়ানমারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের উপর যে অমানসিক নির্যাতন অবশেষে হত্যা বন্ধের কোন রাস্তা আছে।
ধন্যবাদ। কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায়, হ্যালো।
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল সূত্রটি হলো ধারাবাহিক ভাবে সংখ্যাগরিষ্ঠদের দ্বারা সংখ্যালঘুদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা। এ প্রসঙ্গে মূলত দুটি মৌলিক প্রশ্ন মাথায় আসে। যে সংখ্যা তত্ত্বের ব্যাখ্যায় স্বল্প সংখ্যক হলেই কি এরা অবহেলিত ও দলিত? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের ইতিহাস বলে অত্যাচারী সন্ত্রাসবাদীরা সংখ্যালঘুই হয়, তাহলে তাদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করাই কি গণতন্ত্র? তাই যদি হয় তবে তো সারা বিশ্বের পক্ষে হানিকর মানব সভ্যতার ঘাতকদের সুরক্ষা দিতে হয়, সেটা কি কাম্য? ধন্যবাদ।
আমরা এসব প্রশ্নের উত্তরে যাব। প্রথমে ছিল মিয়ানমার সংক্রান্ত, এবং প্রশ্নটা ছিল যে মিয়ানমারে যে হত্যাযজ্ঞ চলছে তা থেকে পরিত্রাণের কোনো পথ আছে কি? অ্যাডভোকেট সুলতানা কামাল,
পরিত্রাণের পথ তো অবশ্যই আছে এবং থাকতেই হবে। মানুষ তো এরকম ভাবে নির্যাতিত হয়ে যেতে পারে না। তাহলে আমরা সভ্যতার যে কথা বলি, আমরা আজকে একবিংশ শতাব্দীতে বাস করছি, সেই জায়গাতে এই সমস্ত বিষয়গুলি ঘটতে দেওয়া যায় না অবিরত ভাবে এবং অব্যাহত ভাবে। পরিত্রাণ পাওয়ার নিশ্চয়ই উপায় আছে। জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যে পদক্ষেপগুলি নেওয়ার ব্যাপার আছে সেগুলি আমাদেরকে নিতে হবে। জনমত অনেক তৈরি হচ্ছে, আরো তৈরি হবে, এবং নিশ্চয়ই এটার একটা পরিসমাপ্তি ঘটতেই হবে। মানুষ তো এইভাবে মার খেতে পারে না। সেটা আদর্শিক ভাবে নীতিগত ভাবে যদি আমরা মেনে নেই, এবং সারা বিশ্বের যে দেশ যে যেখান থেকে পারি আমাদের ভূমিকা যদি আমরা পালন করি, এবং বিশেষ করে মিয়ানমার সরকারকে তাদের ভিতরে যারা কাজ করছে তাদেরকে এটার জন্য যদি বাধ্যবাধকতায় নিয়ে আসা যায়, তখনই এটা পরিত্রাণ পাওয়া যায় এবং সেটার জন্য আমাদের উঠে পড়ার চেষ্টা করতে হবে।
নিশ্চয়ই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। পল্লব মুখোপাধ্যায় একটা খুব আগ্রহজনক প্রশ্ন করেছেন, সেখানে তিনি বলছেন যে সংখ্যালঘুরাও অত্যাচার করে, তিনি বলছেন যে এরকম ইতিহাসে আছে, তো তাদেরকে রক্ষা করা কি অত্যাচারীদের রক্ষা করা? অধ্যাপক অমিয় চৌধুরী,
না, এই প্রশ্নটার খুব একটা মূল্য আছে বলে আমি মনে করি না। কারণ যেমন ধরুন মুসলিম ওয়ার্ল্ড এর ভেতরে জু ওরা আছে, ওরা সংখ্যালঘু সম্পূর্ণভাবে, কিন্তু ওরা প্যালেস্টাইন বা অন্যান্য জায়গায় যেভাবে আক্রমণ করছে সেই আক্রমণকে তো সমর্থন করতে পারে না। কিন্তু আপনি এটা আটকাবেন কি করে? যেমন ধরুন বলি যে এতে ইসরায়েল ইসরায়েল আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু বহু মুসলিম পপুলেশন আছে এবং প্রপোর্শনাল ভিত্তিতে তাদের পার্লামেন্ট তৈরি হয়। সুতরাং সংখ্যালঘু যারা সাম্প্রদায়িক প্রচন্ড এবং যে কোনো কারণবশত, ধর্মের কারণ হতে পারে, রাজনীতির কারণ হতে পারে, অথবা সামাজিক নিরাপত্তাহীনতার কারণ হতে পারে, যারা সংখ্যালঘু তারাও হয়তো অত্যাচারী হয় বা অত্যাচার করে। তার মানে কিন্তু এই নয় যে সংখ্যালঘুরাই সবসময় সংখ্যা গুরুদের উপর অত্যাচার করে।
আমরা একদম প্রান্তিক পর্যায়ে চলে এসেছি কোনো মতেই। আমরা এক্ষুনি আমাদের খবর শুরু হবে। আপনাদের ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক অমিয় চৌধুরী, এবং অধ্যাপক সাদেক আহালিম আপনাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।